এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। নাযযাল আলাইকাল كتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সব সময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর, কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
অমর মনীষী আল ফারাবি,
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও চিন্তাবিদ অমর মনীষী আল ফারাবির জীবন, ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বের আলোচনায় আমরা আল ফারাবির সম্পর্কে সমসাময়িক যুগের কয়েকজন দার্শনিকের মতামত তুলে ধরেছিলাম। আজ শুনুন এ ধারাবাহিকের 12তম পর্ব। পরিবেশনা রয়েছে আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। আজকের যুগের রাজনীতি, নীতিশাস্ত্র, রহস্যবাদ, দর্শন, অর্থনীতি, শিল্প এবং প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন শাখা, জ্যোতির্বিদ্যা প্রভৃতি ক্ষেত্রে ফারাবির মতামতকে উপেক্ষা করা যায় না। বিজ্ঞানের ইতিহাস ও দর্শনের ইতিহাসে ফারাবির অবদান চিহ্নিত করা ও পরিচয় করা, সময়ের প্রয়োজন অনুসারে বিভিন্ন ক্ষেত্রে তার অবস্থান ও মতামতের সমালোচনা ও বিশ্লেষণ করা, দর্শনের প্রতি ঝোঁক প্রবণতা ও সঠিকভাবে উপলব্ধির ক্ষেত্রে ফারাবির দর্শনের নীতিগুলো ব্যবহার করা প্রভৃতি এতটা গুরুত্বপূর্ণ যা রাজনৈতিক দর্শনে স্ট্রাউসের ছাত্ররা দেখিয়ে দিয়েছেন। তাই আজকের আধুনিক যুগে এসেও বিভিন্ন ক্ষেত্রে ফারাবির চিন্তা দর্শন অধ্যয়ন করা আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আলোচনার এ পর্যায়ে এসে আমরা ফারাবি সম্পর্কে ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি মরহুম ইমাম খোমেনির দৃষ্টিভঙ্গি খুব সংক্ষিপ্তভাবে উল্লেখ করব। তিনি ফারাবিকে দ্বিতীয় শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন। 1989 সালের প্রথম দিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভের কাছে লেখা এক চিঠিতে মরহুম ইমাম খোমেনি ফারাবি ও ইবনে সিনাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ইমাম খোমেনি গর্বাচেভকে লিখেছিলেন, আপনি আদেশ দিতে পারেন যে আপনাদের চিন্তাশীল ব্যক্তিরা পশ্চিমা দার্শনিকদের বই ছাড়াও আল ফারাবি, বু আলি সেনা, মাসস দর্শন কর্মসমূহ সম্পর্কে গবেষণা করতে পারে, যাতে করে এটা স্পষ্ট হয়ে যায় যে কার্যকারণ যার উপর সকল জ্ঞান নির্ভরশীল সেটা যুক্তির বিষয়, ইন্দ্রিয় অনুভূতির ব্যাপার নয়। এছাড়া সোহরাওয়ার্দীর কর্ম ইশরাক দর্শনের ব্যাপারেও তাদেরকে অবগত করানো যেতে পারে। তারা আপনার নিকট ব্যাখ্যা করতে পারবেন যে বস্তু ও অন্যান্য বস্তুগত সত্তার অন্তরে আত্মা নামক এমন একটা নূরের প্রয়োজন যেটা ইন্দ্রিয় অনুভূতির ঊর্ধ্বে এবং নিজেকে নিজের সম্বন্ধে মনুষ্য সন্তানের অভিজ্ঞতালব্ধ সত্যের জ্ঞান ইন্দ্রিয় অনুভূতির বহির্ভূত বিষয়।
ইমাম খোমেনি রহমাতুল্লাহ আলাইহি গর্বাচেভকে লেখা চিঠিতে আরো বলেছেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দেয়া প্রয়োজন বোধ করছি যে আপনি পুনরায় একবার বস্তুবাদী ও খোদাই বিশ্ব দর্শনের দিকে দৃষ্টি নিবদ্ধ করুন। বস্তুবাদীরা তাদের বিশ্ব সম্পর্কিত দৃষ্টিভঙ্গিতে ইন্দ্রিয় অনুভূতিকেই জ্ঞানের মানদণ্ড মনে করে এবং যেটা ইন্দ্রিয় দ্বারা অনুভবযোগ্য নয় সেটাকে বিজ্ঞানের আওতার বহির্ভূত বিষয় বলে ভাবে। বস্তুগত অস্তিত্বকেই তারা সত্তা মনে করে এবং অবস্তুগত কোনো কিছুকে সত্তা সম্পন্ন জ্ঞান করে না। এ অনিবার্য কারণেই মহা মহিমান্বিত খোদা ওহি নবুয়ত ও পুনরুত্থান দিবসের অস্তিত্ব সম্পন্ন অদৃশ্য দুনিয়াকে তারা কল্পকাহিনী বলে বিবেচনা করে। অপরপক্ষে আধ্যাত্মিক বিশ্বদৃষ্টিতে ইন্দ্রিয় অনুভূতি ও বুদ্ধিমত্তা উভয়টি জ্ঞানের মানদণ্ডের অন্তর্ভুক্ত। যা কিছু বোধগম্য সেটাই বিজ্ঞানের অন্তর্ভুক্ত, হোক না তা অদৃশ্যমান। সুতরাং সত্তার আত্মিক ও বস্তুগত উভয় দিক রয়েছে এবং অবস্তুগত জিনিসও অস্তিত্বমান। এইভাবেই একইভাবে বলা যায়, বস্তু মনের উপর নির্ভরশীল, ইন্দ্রিয় জ্ঞান আজও জ্ঞানের উপর নির্ভরশীল।
ফারাবি সম্পর্কে অনেক গল্প কাহিনী প্রচলিত রয়েছে। এসব গল্প কাহিনী যারা বর্ণনা করেছে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ফারাবির লেখার প্রভাবও রয়েছে, ফলে সমাজ জীবনেও এসব বর্ণনার প্রভাব লক্ষ্য করা যায়। এর আগের আলোচনা অনুষ্ঠানগুলোতে আমরা ফারাবির জীবনের বিভিন্ন ঘটনাবলী ও তৎকালীন সমাজের বর্ণনা তুলে ধরেছিলাম। যদিও তথ্যসূত্রে মতভিন্নতা রয়েছে, তবুও ফারাবির জীবনের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। ফারাবির জীবনের এমন কিছু সন্দেহজনক ও অনুমান নির্ভর বিষয় রয়েছে যা পরবর্তীতে কল্পকাহিনী ও কিংবদন্তির রং ধারণ করেছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে কথা বলব। ফারাবি সম্পর্কে যেসব বিখ্যাত আখ্যান বর্ণিত হয়েছে সেগুলোকে এক ধরনের কিংবদন্তি হিসেবে বিবেচনা করা যেতে পারে। এর মধ্যে একটি হচ্ছে, বলা হয়ে থাকে ভাষা জ্ঞানে ফারাবি ছিলেন খুবই দক্ষ এবং তিনি 70টিরও বেশি ভাষায় অত্যন্ত পারদর্শী ছিলেন। তবে 70টি ভাষা জানার ব্যাপারে সন্দেহ থাকলেও এটা ঠিক যে ফারাবির রচনা সামগ্রী এবং বিভিন্ন আলোচনা থেকে বোঝা যায় তিনি বহু ভাষার সাথে পরিচিত ছিলেন।
সেই সময় পূর্ব ভূখণ্ড থেকে অর্থাৎ খোরাসান অঞ্চল থেকে পশ্চিমের মুসলিম খেলাফত অধ্যুষিত এলাকাগুলোতে ফারাবির ভ্রমণ কাহিনী থেকে জানা যায় যে তিনি বহু জাতিগোষ্ঠীর লোকের এবং বিভিন্ন ভাষার সংস্পর্শে এসেছিলেন এবং এই ধরনের যোগাযোগের কারণে তিনি অনেক ভাষার সাথে পরিচিত ছিলেন। তবে তিনি বহু ভাষা রপ্ত করেছিলেন বলে যে কল্পকাহিনী প্রচলিত রয়েছে তা আসলেও সঠিক না হওয়ার সম্ভাবনাই বেশি। সে কারণে তিনি যে প্রাচ্য ও পাশ্চাত্যের 70টি ভাষাকে রপ্ত করেছিলেন বলে যেসব গল্প ও কিংবদন্তি করা হয়েছে সেসবের প্রমাণ না ফারাবির নিজের রচনার মধ্যে পাওয়া যায়, না তার সমসাময়িক লেখকদের কাজের মধ্যে পাওয়া যায়। ফারাবির ভাষা জ্ঞান এবং অনেক ভাষার উপর তার দক্ষতার কথা বলতে গিয়ে গ্রিক ভাষার সাথে তার পরিচিতির কথাও জানা যায়। ফার্সি ও বর্তমানে বিলুপ্ত সোগদিয়ান ভাষার সাথে ফারাবি ভালোভাবে পরিচিত ছিলেন এবং কিছুটা গ্রিক ভাষার সাথেও ফারাবির পরিচয় ছিল যা তার লেখার মাধ্যমে জানা যায়।
উদাহরণস্বরূপ, কাবুলে সংরক্ষিত হাতে লেখা আরবি পাণ্ডুলিপিগুলোর একটিতে আমরা জানতে পারি যে ফারাবি গ্রিক দেশে ভ্রমণ করেছিলেন এবং দর্শনের উপর পড়াশোনা শেষ করার জন্য 8 বছর তিনি গ্রিসে অবস্থান করেছিলেন। একই পাণ্ডুলিপিতে একজন খ্যাতিমান মুসলিম ইতিহাসবিদ সালাবুদ্দিন সাফাদির উদ্ধৃত করে বলা হয়েছে যে ফারাবি গ্রিক ভাষা থেকে দর্শন শিখেছিলেন এবং অন্যান্য ভাষার পাশাপাশি এই ভাষাও জানতেন। আরেক খ্যাতিমান লেখক কাজভিনি তার বইতে বলেছেন, ফারাবি কোনো মধ্যস্থতাকারী ছাড়াই অ্যারিস্টটলের রচনাগুলো গ্রিক থেকে আরবি ভাষায় অনুবাদ করেছিলেন এবং এসব বিষয় থেকে গ্রিক উৎসগুলোর মাধ্যমে ফারাবির দর্শন শেখার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এমনকি প্লেটো ও অ্যারিস্টটলকে কাছাকাছি আনার জন্য তার প্রচেষ্টা সম্পর্কে কিছু সন্দেহ দূর করতে পারে। কিন্তু এসব বিষয় বাদ দিয়ে বলা যায়, ফারাবির গ্রিক জ্ঞান তার রচনায় যেভাবে প্রতিফলিত হওয়া উচিত ছিল, দুর্ভাগ্যবশত তা আশানুরূপ প্রতিফলিত হয়নি।
তো শ্রোতা বন্ধুরা, অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। নারী মানব ফুল,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার ১৩তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই পর্ব উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান। ইসলাম ধর্ম হজরত মারিয়াম সালামুল্লাহি আলাইহাকে অসাধারণ গুরুত্ব ও সম্মান দিয়েছে। তিনি হচ্ছেন একমাত্র নারী যার নাম সরাসরি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের ১৯তম সুরার নামকরণ করা হয়েছে এই মহামানবীর নামেই। ইনজিল বা বাইবেলের চেয়েও এই নাম পবিত্র কোরআনে বেশি এসেছে। পবিত্র কোরআন হজরত মারিয়ামের চারিত্রিক পবিত্রতা ও ইমানের বিষয়ে সাক্ষ্য দিয়েছে আর এ থেকেই হজরত মারিয়ামের উন্নত গুণাবলী ফুটে উঠেছে। মারিয়াম ছিলেন হজরত সুলাইমান নবীর বংশধর। তাঁর পিতা হজরত ইমরান ছিলেন মহান আল্লাহর একজন নবী। ইমরান ও তাঁর স্ত্রী হান্না অনেক বছর ধরে সন্তান কামনা করে আসছিলেন। একদিন ইমরানের কাছে মহান আল্লাহর ওই ওহি নাজিল হয় যে তোমাকে এমন এক পুত্র সন্তান দেয়া হবে যে রোগীদের আরোগ্য দান করবেন এবং আমার ইচ্ছায় মৃতদের জীবিত করবেন, আর ওই পুত্র হবেন বনি ইসরায়েলের মধ্যে আমার ধর্ম প্রচারক একজন নবী।
একজন নবী আসবেন এই সংবাদ ফিলিস্তিন সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ সময় ইহুদিদের মধ্যে যুদ্ধ জোরদার হয়েছিল। তারা হজরত ঈসা নবীর আগমনের প্রতীক্ষায় ছিলেন যাতে তিনি জুলুম থেকে তাদের মুক্তি দেন। বিবি হান্না গর্ভবতী হলে ইমরান ওহির আলোকে নিশ্চিত ছিলেন যে তার সন্তানই হবেন হজরত ঈসা। তাই তিনি নিয়ত করেন যে সন্তানকে আল্লাহর ইবাদত কেন্দ্রের সেবক হিসেবে ওয়াকফ করবেন। সুরাল ইমরানের ৩৫ ও ৩৬ নম্বর আয়াতে এ প্রসঙ্গে এসেছে, স্মরণ কর সেই সময়ের কথা, ইমরানের স্ত্রী যখন বলল, হে আমার পালনকর্তা, আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম, তোমার ঘরের সেবার জন্য সবার কাছ থেকে মুক্ত রেখে আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞাত। অতঃপর যখন তাকে প্রসব করল বলল, হে আমার পালনকর্তা, আমি এক কন্যা সন্তান প্রসব করেছি। বস্তুত কি সে প্রসব করেছে আল্লাহ তা ভালোই জানতেন, সেই কন্যার মতো কোনো পুত্রই যে নেই। আর আমি তার নাম রাখলাম মারিয়াম, আর আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল থেকে।
বিবি হান্না ও ইমরান ভেবেছিলেন যে তাদেরকে যে সন্তানের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা স্বয়ং ইসার জন্মের, কিন্তু আসলে তাদের জন্য ওই প্রতিশ্রুতি ছিল পরোক্ষ প্রতিশ্রুতি তথা ঈসা নবীর নানা নানি হওয়ার প্রতিশ্রুতি। আল্লাহ চেয়েছিলেন মারিয়ামের মতো যোগ্য নারী ঈসা নবীর মা হিসেবে জন্ম নিয়ে মহান ঈসার জন্মের পটভূমি তৈরি করবেন। হান্না তার কন্যা সন্তান হওয়ায় ঘাবড়ে যান। সে যুগে এবাদত কেন্দ্রের সেবক হিসেবে কন্যা সন্তানকে নিয়োগ দেওয়ার প্রচলন ছিল না, তাই মারিয়ামকে এবাদত কেন্দ্রের সেবিকা হিসেবে দান করে নজর বা মান্যত পূরণ সম্ভব হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন হলেন। কিন্তু মহান আল্লাহ তার ওই নিয়ত কবুল করেছেন। হান্না কন্যার নাম রাখেন মারিয়াম। হযরত মুসা ও হারুনের বোনের নামও ছিল মারিয়াম।
বিবি হান্না তার নিয়ত বাস্তবায়ন করতে মারিয়ামকে ইবাদত কেন্দ্রে নিয়ে আসেন। মারিয়ামের পিতা ইন্তেকাল করায় তাকে ইবাদত কেন্দ্রে কার অভিভাবকত্বে সোপর্দ করবেন তা কখনো নির্ধারণ করা হয়নি। বনি ইসরায়েলের শীর্ষস্থানীয় ব্যক্তিরা ইমরান নবীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই মারিয়ামের অভিভাবক কে হবেন তা নিয়ে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। ফলে এই নিয়ে লটারি হয়। লটারিতে জাকারিয়া নবী এই সৌভাগ্য অর্জন করেন। তিনি সম্পর্কে ছিলেন মারিয়ামের খালু ও অন্যদের চেয়ে বেশি সম্মানিত। এর আগে কন্যা সন্তান হওয়ায় মারিয়ামকে ইবাদত কেন্দ্রের খাদেম করা হবে কিনা তা নিয়ে সেখানকার আলেমদের মধ্যে মতভেদ দেখা দেয়। এ অবস্থায় হযরত জাকারিয়া মারিয়ামকে ওই পবিত্র স্থানের খাদেম করার বিষয়ে আলেমদের রাজি করাতে সক্ষম হন।
পবিত্র কোরআনের দৃষ্টিতে তথা মহান আল্লাহর দৃষ্টিতে হযরত মারিয়াম যে অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তা বোঝা যায় সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াত থেকে। এ আয়াতে মহান আল্লাহ বলেছেন, অতঃপর তাঁর পালনকর্তা তাঁকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাঁকে প্রবৃদ্ধি দান করলেন, অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি, আর তাঁকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অর্থাৎ মহান আল্লাহ নিজেই মারিয়ামকে লালন পালনের ভার নেয়ার কথা ঘোষণা করেছেন। তিনি তাকে অসাধারণ উন্নতি দানের কথা উল্লেখ করেছেন। আসলে এসব কারণেই হযরত মারিয়াম সালামুল্লাহি আলাইহা ইতিহাসের সেরা চার নারীর একজন। হযরত জাকারিয়া মারিয়ামের জন্য বিশাল ইবাদত কমপ্লেক্সের এমন এক স্থানে মারিয়ামের থাকার ঘর বানিয়ে দিয়েছিলেন যা ছিল পুরুষদের দৃষ্টিসীমা থেকে অনেক দূরে। জাকারিয়া যখনই মারিয়ামের কাছে তার ঘরে যেতেন তখনই দেখতেন সেখানে ঝুড়ি ভরা নানা ধরনের ফল, এবং সেসব ফল ওই মৌসুমেরও নয়। বিস্মিত জাকারিয়া একদিন প্রশ্ন করলেন, এসব ফল কে তোমাকে দেয়? মারিয়াম জবাব দিলেন, এসব আল্লাহর কাছ থেকে আসে, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাবি রিজিক দান করেন।
তাপসী মারিয়ামের ওই জবাব শুনে হযরত নিঃসন্তান বৃদ্ধ জাকারিয়া আল্লাহর কাছে সন্তান চাইতে উৎসাহিত হন। তিনি দোয়ার হাত তুলে বলেছেন, হে আমার পালনকর্তা, তোমার কাছ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। হযরত মারিয়াম এত উচ্চ আধ্যাত্মিক মর্যাদার অধিকারী ছিলেন যে ফেরেশতারা আল্লাহর কাছে তার উচ্চ মর্যাদার বা নৈকট্যের সাক্ষ্য দিয়েছেন। যেমন সূরা আলে ইমরানের 42 ও 43 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যখন ফেরেশতা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে নির্বাচিত বা পছন্দ করেছেন এবং তোমাকে পবিত্র পরিচ্ছন্ন করে দিয়েছেন, আর তোমাকে বিশ্ব নারী সমাজের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মরিয়াম, তোমার পালনকর্তার উপাসনা করো এবং রুকুকারীদের সাথে সেজদা ও রুকু করো। এত সব শ্রেষ্ঠত্বের কারণেই মহান আল্লাহ হজরত ঈসাকে জন্মদানের জন্য তাপসী মরিয়ামকে মনোনীত করেছিলেন, যাতে হজরত ঈসা তার রেসালাতের দায়িত্ব পালনে সক্ষম হন।
সূরা আলে ইমরানের ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, যখন ফেরেশতাগণ বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তাঁর এক বাণীর সুসংবাদ দিচ্ছেন, যার নাম হল মসিহ, মারিয়াম তনয় ঈসা। দুনিয়া ও আখেরাতে তিনি মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত। এখানে বলা হচ্ছে যে পিতা ছাড়াই আল্লাহ মারিয়ামকে সন্তান দেবেন, যার নাম হবে ঈসা। ঈসা নবীকে এখানে আল্লাহর কথা বা বাণী বলা হয়েছে, এটা বোঝাতে যে তিনি আল্লাহর সৃষ্টি, তিনি আল্লাহর পুত্র নন, মহান আল্লাহ পুত্রের মুখাপেক্ষী নন, এবং তার যদি কোনো পুত্রের দরকারও হতো তাহলেও তা কোনো মানুষের গর্ভে জন্মাবে কেন?
শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের আজকের আলোচনা শেষ করছি। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
ইসলাম ও শিশু অধিকার।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা বলেছি, পবিত্র ইসলাম ধর্মে ভ্রূণ ও শিশু হত্যাকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করা হলেও অনেকে এই নিষেধাজ্ঞা মানছেন না। অনেকে এটা উপলব্ধি করতে পারেন না যে গর্ভে থাকা ভ্রূণ একটি পরিপূর্ণ মানুষের অধিকার প্রাপ্ত, ভ্রূণের ক্ষতি করার অধিকার কারণেই। পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে, কেউ যদি মনে করেন আগত শিশুকে লালন পালন করা তার পক্ষে সম্ভব হবে না এবং সেই ভয়ে ভ্রূণকে মেরে ফেলেন, তাহলে সেটি মহাপাপ বলে বিবেচিত হবে। আজকের আসরে আমরা ভ্রূণ তথা মাতৃগর্ভে থাকা শিশু সম্পর্কে আরও আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, এর প্রত্যাশা রইল।
প্রতিটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশ একটা ধারাবাহিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ার সূচনা হয় মাতৃগর্ভে। মাতৃগর্ভ থেকেই শিশুর খাদ্য ও পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দিতে হয়। গর্ভবতী মায়ের সুস্থতার পাশাপাশি মাতৃগর্ভে থাকা শিশুকে ভালো ও সুস্থ রাখতে মায়ের যথোপযুক্ত যত্ন ও পরিচর্যা দরকার। একজন গর্ভবতী মা তার শরীরের মধ্যে ধারণ করছেন আরেকজন ক্ষুদ্রাকৃতির মানুষ। পেটের ভেতর ছোট্ট এ মানুষটির বেড়ে ওঠার জন্য স্বাভাবিক পরিবেশ ও পরিস্থিতি দরকার। এর মধ্যে খাদ্য, আলো, বাতাস, বিশ্রাম ও সময় মতো চিকিৎসকের পরামর্শ অন্যতম। পবিত্র ইসলাম ধর্মে এ বিষয়ে নানা ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামী নীতিমালায় গর্ভবতী নারী ও গর্ভে থাকা ভ্রূণের যত্ন ও পরিচর্যাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে।
মায়ের গর্ভে প্রাণ সঞ্চারের পর থেকে ভ্রূণ ধীরে ধীরে বাড়তে থাকে। গর্ভের শিশু মায়ের শরীর থেকে তার প্রয়োজনীয় আমিষ, শর্করা, স্নেহ ও বিভিন্ন খনিজ লবণ, ভিটামিন নিয়মিত সংগ্রহ করে। এ কারণে গর্ভবতী মায়ের শরীরে সব ধরনের পুষ্টি উৎপাদনের চাহিদা বেড়ে যায়। তখন প্রতিদিন অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। একই সঙ্গে আমিষ, ক্যালসিয়াম ও লৌহ বা আয়রনের প্রয়োজন বেড়ে যায়। সন্তান গর্ভে থাকলে মায়ের প্রয়োজন অনুসারে বাড়তি খাবার খেতে হয়। গর্ভবতী মা যদি সুষম খাবার পর্যাপ্ত গ্রহণ না করেন তাহলে গর্ভস্থ শিশু অপুষ্টিতে ভোগে। মায়ের অপুষ্টির জন্য সাধারণত দুর্বল শিশু জন্মগ্রহণ করে এবং জন্মের সময় শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম হয়, ফলে শিশু নানা ধরনের অসুবিধা ও রোগের সম্মুখীন হয়। সন্তান জন্মদানের ক্ষেত্রে মা ও বাবা উভয়ের ভূমিকা থাকলেও বাস্তবতা হল গর্ভস্থ শিশুকে পৃথিবীতে সুস্থ অবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে মায়ের ভূমিকাই প্রধান।
শিশুকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসার ক্ষেত্রে মায়ের ভূমিকার প্রতি অত্যন্ত সম্মান দেখিয়েছে পবিত্র ইসলাম ধর্ম। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান গর্ভে ধারণ করাকে ইবাদত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, গর্ভবতী নারী ওই ব্যক্তির মতো যিনি সারাদিন রোজা রাখেন এবং রাত জেগে ইবাদত করেন। ইসলাম ধর্মে শহীদের মর্যাদা হচ্ছে সবার উপরে। ইসলামে বর্ণনায় এসেছে, সন্তান পেটে থাকা অবস্থায় বা প্রসবের সময় এমনকি শিশুকে দুধ দেওয়ার কারণে কোনো নারী মারা গেলে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। গর্ভবতী নারীকে যুদ্ধের ময়দানে জানমাল দিয়ে সত্যের জন্য জিহাদকারী ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ ইসলামে একজন গর্ভবতী নারী মুজাহিদের মর্যাদা পেয়ে থাকেন।
গর্ভবতী নারীর জন্য সুষম খাদ্যের পাশাপাশি আরও কিছু বিষয় গুরুত্বপূর্ণ। স্বামী সহ পরিবারের সব সদস্যের পক্ষ থেকে মানসিক সমর্থন এ সময় খুবই জরুরি। গর্ভবতী নারী যদি বুঝতে পারেন সবাই তার পাশে রয়েছে এবং মায়া মমতায় আগলে রেখেছে, তাহলে এই সময়ের কষ্ট সহ্য করা তার জন্য সহজ হয়। মায়ের মানসিক প্রশান্তি গর্ভের সন্তানের উপরও ইতিবাচক প্রভাব ফেলে। আসলে গর্ভে সন্তান আসার পর একজন নারী শারীরিক ও মানসিক দিক থেকে নানা জটিলতার সম্মুখীন হয়। বমি থেকে শুরু করে মাথা ও কোমর ব্যথার মতো সমস্যা দেখা দেয় প্রায় সবারই। শরীরে আরও নানা পরিবর্তন লক্ষ্য করা যায়। পবিত্র কোরআনের সূরা লোকমানের 14 নম্বর আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে।
প্রত্যেক মা যে তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার ক্ষেত্রে কত কষ্ট করেন তা সূরা লোকমানে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন। এই সূরায় মায়ের প্রতি মানসিক সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়েছে। মায়ের গর্ভে সন্তানের ভ্রূণ সৃষ্টিতে পিতামাতা দুজনেরই ভূমিকা থাকলেও এরপর 9 মাসের গর্ভধারণ এবং ভূমিষ্ঠ হওয়ার পর শিশুকে 2 বছর দুধ খাওয়ানোর দায়িত্ব মাকেই পালন করতে হয়। যখন একটি শিশু সবচেয়ে অসহায় অবস্থায় থাকে তখন মা তাকে বুকের দুধ পান করিয়ে প্রাণের সব মমতা ঢেলে দিয়ে সন্তানকে একটু একটু করে বড় করে তোলেন। নবজাতককে জন্ম দিতে এবং এরপর 2 বছর তাকে দুধ খাওয়াতে গিয়ে মায়ের অসহনীয় কষ্ট হয় এবং তিনি এজন্য দুর্বল ও ক্লান্ত হয়ে পড়েন। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে এ বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে। Thank you.
গর্ভধারণের পর থেকে সন্তান প্রসব পর্যন্ত একজন নারীর জন্যে নানা ধরনের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। গর্ভবতী নারীর জন্যে পর্যাপ্ত বিশ্রাম জরুরি, পাশাপাশি গর্ভবতী মায়ের রক্তশূন্যতা দূর করতে হবে। অন্য কোনো জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। কোনো কারণে গর্ভবতী মায়ের যদি তামাক সেবন, ধূমপান ও মাদকদ্রব্য নেয়ার অভ্যেস থাকে তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে। তাই অনাগত শিশুর সুন্দর ভবিষ্যৎ রচনা করতে এসব কুঅভ্যাস পরিত্যাগ করতে হবে। গর্ভবতী মাকে গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় টিকা নিতে হবে। মনে রাখতে হবে, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার বয়স 9 মাস অতিক্রান্ত হয়েছে। এ কারণেই ইসলাম ধর্ম ভ্রূণকেও মানুষের মর্যাদা দিয়েছে এবং শিশু যখন ভ্রূণ অবস্থায় মায়ের গর্ভে থাকে তখন থেকেই শিশুর যত্ন নিতে বলেছে।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এসব বিষয়ে আরও আলোচনার চেষ্টা করব, সে আসরেও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশায় আজকের আসর এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আপনাদের সঙ্গ পাব ইনশাআল্লাহ।
রংধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আজকের আসরে তোমাদের সঙ্গে রয়েছি আমি নাসির মাহমুদ,
আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
বন্ধুরা, তোমাদের মধ্যে এমন কাউকেই হয়তো খুঁজে পাওয়া যাবে না যে জীবনে পিঁপড়ার কামড় খায়নি, ঠিক না? হ্যাঁ, পিঁপড়া, পিঁপড়ে বা পিপিলিকা হল ফর্মেসিডি গোত্রের অন্তর্গত সামাজিক কীট বা পোকা। এই গোত্রের অন্য দুটি কীট হচ্ছে বোলতা ও মৌমাছি। পিঁপড়ারা 100 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে বাস করছে। পৃথিবীর প্রায় সবখানে পিঁপড়া দেখা যায়। বিজ্ঞানীদের মতে প্রায় 22,000 প্রজাতির পিঁপড়া রয়েছে পৃথিবীতে।
পিঁপড়ারা সামাজিক পতঙ্গ, দল বল ছাড়া তারা চলতে পারে না, তাই সঙ্গী সাথীদের নিয়ে লাইন ধরে চলাচল করে। পিঁপড়ারা যেখানে বাস করে তাকে পিঁপড়া কলোনি বলা হয়। একটা কলোনিতে একজন রানী পিঁপড়া, কয়েকজন পুরুষ পিঁপড়া আর অসংখ্য কর্মী পিঁপড়া থাকে। কোনো কোনো কলোনিতে 10 লাখ পর্যন্ত পিঁপড়া থাকতে পারে। নারীরাই কলোনির সকল কাজ করে। তারা খাবার সরবরাহ করে, পিঁপড়ার ডিমের যত্ন নেয়, দুর্গ তৈরি করে, দুর্গ পরিষ্কার রাখে এবং কলোনিকে রক্ষা করে।
সাধারণভাবে পিঁপড়ারা 7 বছর পর্যন্ত বাঁচে, কিন্তু রানী পিঁপড়া 15 বছরের মতো বাঁচতে পারে। তারা খুব ব্যস্ত সময় কাটায়। অন্যদিকে পুরুষদের জীবন 8 সপ্তাহের বেশি হয় না। পুরুষ পিঁপড়াদের পাখা থাকে, তাই তারা কোনো কাজই করে না। পিঁপড়ার শরীর থেকে ফেরোমোনেস নামক এক ধরনের গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ বের হয়। যখন ওরা কোথাও যায় তখন সারা রাস্তায় ওটা লেগে যায়। ফেরার সময় সেই গন্ধ শুকে শুকে কলোনিতে ফিরে আসে।
বিস্ময়ের ব্যাপার হচ্ছে পিঁপড়াদের কোনো ফুসফুস থাকে না। ক্ষুদ্র এক প্রকার ছিদ্র দিয়ে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। পিঁপড়াদের রক্তের কোনো রং নেই। তাদের হৃৎপিণ্ড অনেকটা লম্বা টিউবের মতো। মাথা থেকে
রঙহীন রক্ত দেহে যায় এবং আবার মাথায় ফিরে আসে।
বন্ধুরা, পিঁপড়া নিয়ে এসব কথা বলার উদ্দেশ্য তোমরা নিশ্চয় এতক্ষণে ধরতে পেরেছ। হ্যাঁ, আজকের আসরে আমরা পিঁপড়া ও এক অহংকারী রাজার গল্প শোনাব। গল্পটি লিখেছেন বাংলাদেশের শিশু সাহিত্যিক বি এম বরকতুল্লাহ। গল্প শেষে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
দেশে ছিলেন এক অহংকারী রাজা। প্রতি সপ্তাহে তিনি বনে যেতেন পশু পাখি শিকার করতে। একদিন একটা পিঁপড়া এসে বলল,
রাজামশাই, আপনি তো বনে শিকার করতে এসেছেন। আপনি বনে শিকার করতে আসলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। আমরা কি অপরাধ করেছি বলুন তো, কেন এত বড় ক্ষতি করে যাচ্ছেন আপনি?
রাজার নিচের দিকে তাকিয়ে বললেন,
কে তুই?
রাজামশাই, আমি পিঁপড়া বলছি।
ও, তুই পিঁপড়া বলছিস? তা কি ক্ষতি করেছি আমি?
ওই যে আপনি যখন বনে শিকার করতে আসেন, তখন আপনার আর আপনার সঙ্গীদের পায়ের নিচে পড়ে অসংখ্য পিঁপড়া মারা পড়ে। এভাবে চলতে থাকলে আমরা তো আর বাঁচতে পারবো না, আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে রাজামশাই।
ও, আমি হলাম রাজা, শিকার করা আমার শখ। তোর মত আবার কেন এসেছিস এখানে?
পিঁপড়ার রানী মুখ তুলে বলল,
আমরা তো বনেই থাকি, আপনি কি সেই রাজা যে পিঁপড়াকে ছোট বলে অবহেলা করতেন আর বিনা কারণে পিঁপড়াদের পায়ে পিষে মেরে আনন্দ করত, তারপর বনে আগুন ধরিয়ে সবাইকে মারতে চেয়েছিল?
এ কথা শুনে রাজা চুপ করে রইলেন। এ সময় পিঁপড়েদের রানী আরো বললেন,
আমরা তো আপনার অনেক বড় ক্ষতি করেছি, এবার করব উপকার।
অবাক হয়ে রাজা বললেন,
তোমরা আমার কি উপকার করবে পিঁপড়ে ভাই?
পিঁপড়ারা গাছ থেকে টাটকা ফল এনে দিল রাজার হাতে। ক্ষুধার্ত রাজা ফল খেলেন আর লম্বা একটা শ্বাস ফেলে বললেন,
দুনিয়াতে কেউই অপ্রয়োজনে আসেনি রে, ছোট বলেই কেউ খাটো নয়।
বন্ধুরা, এই গল্প থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আল্লাহর সৃষ্ট কোনো জীবই ছোট কিংবা শক্তিহীন নয়, তাই কাউকেই অবহেলা করা উচিত হবে না।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন?
আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, bangla@parstoday.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি ইসলামী গান, আর গানটি লিখেছেন জাকির আবু জাফর আর গেয়েছে শিশু শিল্পী মিফতাহুল জান্নাত।
মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায় মরুর মদিনা, সুদূর মদিনায়। এই পৃথিবীর সেরা মানুষ যেখানে ঘুমায় মরুর মদিনায়, মন হলো আজ সবুজ পাখি ওই মধু নাম ডাকি ডাকি, মন হলো আজ সবুজ পাখি ওই মধু নাম ডাকি ডাকি, নামের সুরে রে দয়া মার, নামের সুরে রে দয়া মার, আরব হয়ে যায় হৃদয় আরব হয়ে যায়। মন কেন আজ যায় ছুটে যায়, মন কেন আজ যায় ছুটে যায় মরুর মদিনায়, সুদূর মদিনায়। হৃদয় কেন হলো নদী, যায় বয়ে যায় নীরবধি, হৃদয় কেন হলো নদী, যায় বয়ে যায় নীরবধি, সে নামের প্রেমে পাগল নদী, সে নামের প্রেমে পাগল নদীর দুকুল ভেঙে যায়, নদীর দুকুল ভেঙে যায়।
মিফতাহুল জান্নাতের চমৎকার কণ্ঠে গানটি শুনলে বন্ধুরা আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের সব আয়োজন এক এক করে শেষ হয়ে গেল। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
Տեհրան նախոսում Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։
Սարսադաս օխո մեր ոմանո որունե
Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526-ի և AM8-4W արբանյակների միջոցով։ Հանուն բարեկուդ և գթարատ աստծով, ողջուն և բարի օր ցանկակին բարեկամներ, Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը ուղիղ եթերից սկսում է ծառայությունը ձեզ համար։ Ցանկակին բարեկամներ, երեկոն ուրբաթ է, թվականիս հուլիսի 11-ը, իրանական առնչությամբ 1404 թվականի Թիրամսի 20-ը։ Բարեկամներ, Թեհրանում Իրանի մայրաքաղաքում ժամը 18:55 րոպե 12 վայրկյան, ձեզ հետ կմնանք մինչև ժամը 20:50 բազմաթիվ ծրագրերով ու ոդկասթերով։ Տանգագիններ, նախ ձեզ կներկայացնեմ օրվա ծրագրացանկը։ Բարեկամներ, ամենասկզբում կընտրեք մի գեղեցիկ երգ, ապա ուղիղ ժամը 19-ին գործընկերոց հետ միասին կհաղորդենք լուրերը, լուրերին կհաջորդի օրվա համար նկատի առած քաղաքական մեկնաբանությունը։ Ծրագրի երկրորդ բաժինը ձեզ կներկայացնենք մի գավաթ անդոր հաղորդաշարի հերթական թողարկումով, որին կհաջորդի մի քանի ծրագրերու ոդքասթներ։ Նախ ձեզ կարաճակենք ընտրել հատուկ ոդքասթ կապված թմրանյութերի մասին և մի երաժշտություն կընտրեք, ապա ձեր ուշադրությանը կհանձնենք Իրանի ժամանակակից կինոն հաղորդաշարի հերթական թողարկումը։ 7 օրանգը բավականաչափ գեղեցիկ այս հաղորդումը կլինի հաջորդը։ Իրանի էթնիկ և մշակութային խմբերին ծանոթանալու հերթական թողարկումը կարաճակենք ու կընտրել և այս երեկո ծրագիրը կավարտենք լավագույն տասնյակը ոդքասթի հերթական էպիզոդով։ Բոլոր գործ